ডক্টর কাবেরী গায়েন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তাতে প্রচণ্ড একটা ধাক্কা লাগলো গত সপ্তাহে বৌদ্ধ সম্প্রদায়ের উপর এক শ্রেণীর মুসলমানদের নির্মম নৃশংস আক্রমণে। অবশ্য এর আগেও এ ধরনের কিছু কিছু ঘটনা ঘটেছে ভিন্ন মাত্রায়। তো এই যে পরিবর্তন, এটাকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছিল, আপনি যথার্থই বলেছেন, যে একটি ধর্মনিরপেক্ষ মূলনীতির উপরে। এবং আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের সময় বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এটি হয়ে উঠেছিল আমাদের স্লোগান। কিন্তু আপনি যে কথাটি বলছেন যে সাম্প্রতিক সময়ে ধাক্কাটি খেলে, কিন্তু আসলে এই ধাক্কাটি আরো আগেই খেয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে আমাদের ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দিয়ে আমরা সেখানে একটি ধর্মের বিসমিল্লাহির রহমানির রহিমকে যুক্ত করা হয় আমাদের সংবিধানে, সেই সময় থেকে যাত্রা শুরু। অষ্টম সংশোধনীতে এসে আমরা যখন দেখতে পাই রাষ্ট্রধর্ম ইসলাম করা হলো, সেটি আরো পাকাপোক্ত হয়। এবং এরপরে আমরা দেখেছি 2001 নির্বাচনের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে পরিমাণ নির্যাতন নেমে এসেছিল সেই সময় তার কোনো গ্রহণযোগ্য এবং দৃশ্যযোগ্য বিচার হয়নি। তারপরে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, হাটহাজারি, রাঙামাটি, রামু হয়ে রামু, খিয়া, টেকনাফ এবং চিটাগং, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে আমাদের এই যে সাম্প্রদায়িকীকরণটা আসলে শুরু হয়েছে 70-এর দশকের মাঝামাঝি সময় থেকেই কিন্তু। এবং এটা হতে হতে সবশেষে আমরা যখন দেখলাম যে আসলে অহিংস বুদ্ধের যারা উপাসনা করছেন তাদের উপরে রাতের বেলায় তারা যখন ঘুমিয়েছিলেন কোনো কারণ ছাড়াই, যে কারণটিকে বলা হচ্ছে এটি একটি উছিলা মাত্র আমি মনে করি, এটি একটি অজুহাত। এবার একটি ফেসবুকে কেউ একজন ট্যাগ করেছেন জনৈক উত্তম বড়ুয়ার ফেসবুকে, সেটি কিন্তু কেউ দেখেনি সেই ছবিটি, এটি শোনা যাচ্ছে। এটি আমার কাছে মনে হয় ঈশপের গল্পের সেই মেষশাবক এবং নেকড়ের গল্পের মতন, যে তুই পানি ঘোলা করেছিস, ঠিক আছে, তুই না করলে তোর দাদা করেছে। এইভাবে কোনো না কোনো অজুহাতে আসলে এই অত্যাচার বেড়ে যাচ্ছে।
আপনি আপনার সাম্প্রতিক এক লেখায় এই ঘটনার পর বাংলাদেশে এক ধরনের সামগ্রিক নিষ্পৃহতার কথা বলেছেন, এই যে নিষ্পৃহতা বিশেষত সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর তরফ থেকে, এর কারণ কি?
ওখানে রাত্রি 11 থেকে 4 পর্যন্ত এই ঘটনাটি ঘটেছে, আমার প্রশাসন সেখানে নীরব ছিল। আমাদের এই নীরবতা আমরা দেখতে পেয়েছি আমাদের জনমানুষের মধ্যে, এটা নীরবতাটা কারণ হচ্ছে প্রথমত 24 ঘন্টা মিডিয়া ব্ল্যাক আউট ছিল, মিডিয়াতে এই ঘটনাটি আসেনি। দ্বিতীয়ত যখন একটু একটু করে আসতে শুরু করেছে কেউ কিন্তু নিশ্চিত না কোথায় কতটুকু ঘটছে। আর তৃতীয়ত আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটি ধর্মকে প্রধান ধর্ম করতে করতে বলতে বলতে অন্যান্য ধর্মেরও যে আসলে ধর্মানুভূতিতে আঘাত লাগতে পারে, তাদেরও যে জীবন সমানই গুরুত্বপূর্ণ, তাদেরও ধর্মবিশ্বাস যে সমানই গুরুত্বপূর্ণ, এই জায়গাটির ক্ষেত্রে আমাদের একটা বোধনষ্টি, আমরা যেটাকে বলি ডিসেন্টিসাইজেশন, সেরকম একটি ঘটনা আসলে ঘটে গেছে। ফলে আমরা কিন্তু আসলে তাদের জন্য যে যাওয়া দরকার এই বোধটি আমাদের নেই। আমি এখানে মনে করি যে আমাদের সাংবিধানিক ভাবে যখন একটি ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম করা হয় এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তার পরের শ্রেণীতে আসলে নিয়ে আসা হয় তখন বিষয়টি আসলে খুব জটিল হয়ে যায়। মানুষের মনস্তত্ত্বের মধ্যে এক ধরনের চিন্তায়, চিহ্নে, চেতনায় এক ধরনের ঢিলে ভাব আসে এবং সেই জন্য ধরেই নেওয়া হয় যে হ্যাঁ আমাদের ধর্মের অবমাননা করেছে, তার বিরুদ্ধে যে কোনো কিছুই করা জাস্টিফাইড। আপনি জানেন যে 64 দাঙ্গার পরে পূর্ববাংলা রুখিয়া দাঁড়াও নামে যে ব্যানারটি হয়েছিল, এইরকম কিন্তু ব্যানার এখন পর্যন্ত আমাদের এখানে হয়নি।
অনেকেই বলছেন বিষয়টি পূর্ব পরিকল্পিত, তাহলে গোয়েন্দা বিভাগকেও কি তাদের নিষ্ক্রিয়তার জন্য দায়ী করা যায় না?
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন রামুর ঘটনা পূর্ব পরিকল্পিত, আমাদের গোয়েন্দা সংস্থা সব জানত। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করতেই হবে। এবং এই প্রশ্ন কারো কারো মনে অস্বাভাবিক নয় যে 11 থেকে ভোর 4 পর্যন্ত, তার পরের দিন আবার, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিল্পমন্ত্রী ওই জায়গাটি পরিদর্শন শেষে ফিরে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে 5টি মন্দিরে হামলা চালানো হলো, আগুন দেওয়া হলো। তাহলে কি আমাদের প্রশাসনের যোগসাজশে এই ঘটনাগুলো ঘটছে? কাজে এর দায় দায়িত্ব সরকার, তার গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবেই এড়াতে পারেন না।
ডক্টর কাবেরী গায়েন, পরিশেষে আরেকটি প্রশ্ন করতে চাই, এটি তাত্ত্বিক প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ এই কনসেপ্টটি কি ধর্মীয় বিভাজনে সংজ্ঞায়িত হওয়া উচিত? আমার যদ্দূর মনে হয় যে 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এভাবেই বলা হয়েছিল যে একে আর এভাবে দেখা হবে না।
আপনার এই প্রশ্নটি হচ্ছে শুধুমাত্র মানবিক প্রশ্ন না, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে একেবারেই সম্পর্কিত, এবং যে কারণে, এবং শুধু মুক্তিযুদ্ধের চেতনা না, 47 থেকে আমাদের 71 সাল পর্যন্ত বাংলাদেশের যে জাতিরাষ্ট্র গঠনটির যে পরিকল্পনা এবং তার যে মানে আমাদের মানুষটা গড়ে উঠেছিল সেখানে কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে ছিল চেতনার মূলে। যে কোনো গণতন্ত্রের মূল কথাই হচ্ছে যে কোনো ভৌগোলিক সীমার মধ্যে যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার যেমন রাষ্ট্র নিশ্চিত করবে, ঠিক তেমনি রাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে ধর্মকে পৃথক করে দেখতে হবে। কাজে এখানে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ সংখ্যার বিচারে হবার কোনো কারণই নেই। যদি কোনো দেশে একজন ব্যক্তিও ভিন্ন ধর্ম পালন করে থাকেন, তার ধর্ম পালনের অধিকারও কিন্তু রাষ্ট্রই নিশ্চিত করবে।
ডক্টর কাবেরী গায়েন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ।